الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اشبت رسالة بابار مهتو ومرجدة এই বয়ানটি মুবাল্লিগে দাওয়াত ইসলামী ও রুকনেশ্বর হাজি আবু মাদানী আব্দুল হাবিব আত্তারি মুদাজিলুল আলী 1442 হিজরির পহেলা সফরুল মুজাফার 18 সেপ্টেম্বর 2020 তারিখে করাচির মঞ্জুর কলোনির ফয়জানে আলা হজরত মসজিদে তার মরহুম পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশিকানে রসুলের সুন্নতপর এক ইজতিমায় তার ইসালে সওয়াবের জন্য এই বক্তব্য প্রদান করেন। যখন তার এই বয়ান মাদানী চ্যানেলে প্রচারিত হয় যখন তার এই বয়ান মাদানী চ্যানেলে সম্প্রচারিত হয় তখন আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামাত বরকতমুল আলিয়া তাকে দোয়ার মাধ্যমে সম্মানিত করেন এবং এই বিষয়ে একটি গ্রন্থ লিখিত আকারে প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বাণী, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখেছে তো যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেশতারা তার জন্য ইস্তিগফার তথা ক্ষমার দোয়া করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মায়ের ভালোবাসার পাশাপাশি বাবার ভালোবাসাও প্রকাশ করা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, পিতামাতার সেবা করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিছু লোক পিতামাতার সেবা এবং বরকত থেকে অনেক দূরে থেকে যায়। তারা এই বিষয়টি বুঝতে পারে না যে তারা কত বড় ব্যক্তিত্ব। মায়ের ব্যাপারে তো আমরা অনেক শুনতে থাকি যে মায়ের দোয়া জান্নাতের হাওয়া, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের কদমকে জান্নাতের চৌখাট বলা হয়েছে। মা মাই হন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মায়ের সাথে কারো তুলনা করা যায় না। মায়ের দুনিয়াতে কোনো বিকল্প নেই, কিন্তু বাবার সেবা এবং আদব ও সম্মানের ক্ষেত্রে সেই জিনিসটি দেখা যায় না যা দেখা যাওয়া উচিত, এবং বাবার প্রতি ততটা ভালোবাসাও প্রকাশ করা হয় না। যদিও আমাদের জীবনে বাবার একটি বিশেষ গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাবার সেবা ছেলেকে ধনবান করে দিল। এক ব্যক্তির 4 ছেলে ছিল। সে অসুস্থ হলে তার এক ছেলে তার ভাইদের সামনে একটি বড় অদ্ভুত ফর্মুলা পেশ করলো যে তোমরা 3 মিলে বাবার সেবা শুশ্রূষা করো, যখন তোমরা এত বড় নেকি অর্জন করবে তখন উত্তরাধিকার সূত্রে কোনো অংশ নেবে না, অথবা আমাকে এই কাজ দাও যে আমি বাবার সেবা শুশ্রূষা করব, সমস্ত সেবা করব এবং উত্তরাধিকার সূত্রে কোনো অংশ নেব না। খুবই অদ্ভুত কথা ছিল, টাকা কে ছাড়ে? কিন্তু সেই ভাই জানতো যে বাবার সেবার কি প্রতিদান। সুতরাং 3 ভাই বলল, এর চেয়ে ভালো আর কি হতে পারে, তুমি বাবার সেবা করো এবং উত্তরাধিকার সূত্রে কিছু নিও না। যাই হোক, এই ফর্মুলা ঠিক হয়ে গেল এবং সেই ভাই তার বাবার সেবা করতে লাগলো, এমনকি বাবার ইন্তিকাল হয়ে গেল। সেই সেবা যত্নকারী ছেলে উত্তরাধিকার সূত্রে কোনো অংশ নেয়নি, কারণ সে ওয়াদা করেছিল যে আমি বাবার সেবা করলে উত্তরাধিকার সূত্রে অংশ নেব না। এখন কি হলো, এক রাতে সে ঘুমালো, স্বপ্নে আওয়াজ শুনতে পেল, কেউ বলছিল যে অমুক জায়গায় যাও এবং সেখানে 100 দিনার 100টি সোনার মুদ্রা আছে, সেগুলো নিয়ে নাও। এই ব্যক্তি স্বপ্নে কথককে জিজ্ঞাসা করলো যে ওই 100 দিনারে বরকত আছে কি? সে বলল বরকত নেই। সকালে উঠে এই ব্যক্তি তার স্ত্রীকে বলল, আমাকে স্বপ্নে একটি জায়গা দেখানো হয়েছে যে সেখানে 100 দিনার আছে, কিন্তু আমি নিতে অস্বীকার করেছি কারণ তাতে বরকত নেই। স্ত্রী বলল, অদ্ভুত মানুষ তুমি, প্রথমে উত্তরাধিকার ছেড়ে দিলে, তা থেকে কোনো অংশ নিলে না, এখন 100 দিনার পাওয়া যাচ্ছিল, তুমি মানুষও গরিব, এটা তো নিয়ে নিতে পারতে। সে বলল, আমার সে মাল চাই না যাতে বরকত নেই। দ্বিতীয় রাতে ঘুমালো, আবার তাকে স্বপ্নে একটি জায়গা দেখানো হলো যে অমুক জায়গায় সোনার 10 আশরাফি আছে, সেগুলো নিয়ে নাও। সে বলল, তাতে কি বরকত আছে? বলা হলো, তাতে বরকত নেই। সকালে উঠে এই ব্যক্তি স্ত্রীকে জানালো, স্ত্রী বলল, অদ্ভুত মানুষ, 100 দিনার থেকে 10 এসেছ, 10 তো নিয়ে নিতে। বলল, বরকত নেই তো আমার, তা চাই না। তৃতীয় রাতে ঘুমালো, আবার স্বপ্নে একটি জায়গা দেখানো হলো যে সেখানে একটি দিনার আছে, সেটি নিয়ে নাও। জিজ্ঞাসা করল, এতে বরকত আছে কি? স্বপ্নে জানানো হলো যে হ্যাঁ, এতে বরকত আছে। সুতরাং এই ব্যক্তি সকালে উঠে সেই জায়গায় গেল এবং সেখান থেকে একটি দিনার তুলে নিয়ে এলো। এরপর সে এই দিনার দিয়ে পরিবারের জন্য 2 মাছ কিনলো, যে আর কিছু না হোক পরিবারের লোকদের ভালো খাবার তো খাওয়াতে পারবো। যখন ঘরে এলো এবং সে 2 মাছের পেট চিরে ফেললো, তখন সেই 2 মাছের পেট থেকে একটি করে মুক্তা বের হলো। এগুলো খুবই অদ্ভুত এবং ইউনিক, অর্থাৎ অনন্য মুক্তা ছিল। সে এই মুক্তাগুলো নিজের কাছে রেখে দিল। সেই দিনই বাদশাহ আদেশ জারি করলেন যে আমার এই রঙের এবং এই ডিজাইনের মুক্তা চাই। বাদশাহর প্রতিনিধিরা শহরের সমস্ত জুয়েলার্সের কাছে গেল, কিন্তু কোথাও থেকে এই ধরনের মুক্তা পাওয়া গেল না। অবশেষে জানা জানা গেল যে অমুক মহল্লায় এক ব্যক্তি আছে যার মাছের পেট থেকে এমন মুক্তা বের হয়েছে যার মতো মানুষ দেখেনি। লোকেরা খুঁজতে খুঁজতে তার দরজা পর্যন্ত পৌঁছে গেল। মুক্তা দেখে বলল, বাদশার এমনই মুক্তা চাই। যখন বাদশাকে সে মুক্তা দেখানো হলো তখন সেও বলল, হ্যাঁ এটাই সে মুক্তা। এখন এই মুক্তার দাম জিজ্ঞাসা করা হলো। যেহেতু আগের যুগে গাধা ও ঘোড়ার উপর মাল বোঝাই করা হতো তাই এই ব্যক্তি বলল, 30টি খচ্চর বোঝাই সোনা। বাদশাহ 30 খচ্চরের উপর সোনার বস্তা চাপিয়ে তার থেকে মুক্তা কিনে নিলেন। এক দিনারের বরকতে কত মাল হয়ে গেল, সেটাও এখনো একটাই মুক্তা বিক্রি হয়েছে। বাদশাহ এই মুক্তা নিয়ে সেই কাজের যে এক্সপার্ট ছিল তাকে দিলেন। সে বাদশাহকে বলল, একটা মুক্তা দিয়ে সৌন্দর্য আসবে না, এর জোড়া হওয়া উচিত। যখন এই ধরনের দ্বিতীয় মুক্তা পাওয়া যাবে তখনই এর আসল মূল্য তৈরি হবে। বাদশাহ বললেন, আরেকটা মুক্তা খোঁজো, যদিও দ্বিগুণ দাম দিতে হয়। তারপর মুক্তা খোঁজা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না। লোকের আবার সেই ব্যক্তির দরজায় পৌঁছালো, তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি এই ধরনের দ্বিতীয় মুক্তা আছে? সে বলল, এই ধরনের দ্বিতীয় মুক্তা তো আছে, কিন্তু সেটা তোমরা ডবল দামে পাবে। সুতরাং তারা সেই ব্যক্তির কাছ থেকে 60টি খচ্চর বোঝাই সোনার বিনিময়ে সেই মুক্তা কিনে নিল। এই ঘটনা থেকে আমরা বাবার সেবা করার পাশাপাশি এটাও শিখতে পারলাম যে নিঃসন্দেহে অল্প মাল যাতে বরকত থাকে সেটা সেই বেশি মাল থেকে উত্তম যা হারাম এবং বরকত শূন্য। যাই হোক, এই ছেলে বাবার সেবা করল তো আল্লাহ পাক তাকে গায়েবের ভান্ডার থেকে ধনবান করে দিলেন, মায়ের খিদমতের প্রতিদান। একই ধরনের একটি বহুল পরিচিত কোরআনের ঘটনা সূরা বাকারাতেও রয়েছে। বাকারা আরবিতে গরুকে বলা হয়। এই সূরাতে সেই গরুর ঘটনা রয়েছে যা দুনিয়ার সবচেয়ে দামি গরু ছিল, যার মূল্যে সেই গরুর চামড়ায় সোনা ভরে সে যুগের লোকেরা সেই যুবককে দিয়েছিল যে তার মায়ের সেবা করেছিল, মায়ের আনুগত্য করেছিল। ফলে আল্লাহ পাক তাকে এমন একটি গরু দান করেছিলেন যে সেটার মতো গরু সারা দুনিয়াতে আর কোথাও ছিল না। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনাগুলোতে যা শেখার বিষয় তাতে পিতামাতা এবং সন্তান উভয়ের জন্যই শিক্ষা রয়েছে। পিতামাতা বলেন যে সন্তানদের জন্য অনেক কিছু রেখে যেতে হবে। আরে ভাই, সন্তানদের জন্যই তো উপার্জন করছি, সন্তানদের জন্য ঘর বানাতে হবে, ফ্যাক্টরি বানাতে হবে। এটা ভাবেন না যে সন্তানদের জন্য হালাল উপার্জন করছেন নাকি হারাম? সন্তানদের প্রশিক্ষণ কি করছেন? মনে রাখবেন, যে ব্যক্তি সন্তানদের জন্য মাল রেখে যায় এবং সন্তানদের প্রশিক্ষণ না করে তাহলে তারা সেই মাল দিয়ে হারাম কাজ করলে আজাব তাকেই পেতে হবে। হযরতে সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন তখন তার কাছে খুব সামান্য মাল ছিল। কেউ বলল, আপনি আপনার সন্তানদের জন্য কিছু রেখে যাননি? তিনি কি চমৎকার জবাব দিলেন যে যদি আমার সন্তানরা আল্লাহ পাকের নাফরমান হয় তাহলে তাদের জন্য কিছু রেখে যাওয়া মোটেই ঠিক নয় যে তারা তা ভুল কাজে খরচ করবে। আর যদি আল্লাহ পাকের অনুগত হয় তাহলে আল্লাহ পাক নিজের গায়েবের ভান্ডার থেকে তাদের দান করবেন, তাদেরকে তিনি নিজেই ধনী করে দিবেন এবং তাদের রিজিকে বরকত ঢেলে দিবেন। হালাল অল্প হলেও তাতে বরকত অনেক বেশি হয়। এখানে দুটি কথা উল্লেখযোগ্য। প্রথম কথা, নেক সন্তান যারা পিতামাতা রেখে যাওয়া মাল সঠিক উপায়ে ব্যবহার করে। এবং দ্বিতীয় কথা, হালাল মাল। যদি হালাল মাল অল্প হয় তবু আল্লাহ পাক সেই অল্প মালেও সন্তানদের জন্য বরকত ঢেলে দেন। দুনিয়াতে এমন অনেক উদাহরণ বিদ্যমান আছে যে কোটিপতি লোকেরা তাদের সন্তানদের জন্য অনেক বড় বিজনেস ব্যবসা রেখে দুনিয়া থেকে চলে যায়। তাদের সন্তানরা ভুল কাজে লিপ্ত থাকে, অল্প সময়ের মধ্যেই সমস্ত ব্যবসার ভরাডুবি হয়ে যায়। কিন্তু গরিব মানুষ কখনো কখনো দুনিয়া থেকে যায়, তার সন্তানরা নেককার হয়, আল্লাহ পাক তাদের এমন ভাবে দান করেন এবং তাদের মালে বরকত ঢেলে দেন যে তারা তাদের বাবার চেয়েও ব্যবসায় এগিয়ে যায়। আল্লাহ পাকের কাছে হালাল রিজিক চাওয়া উচিত যে মাওলা যা কিছু দেন হালাল দেন, বরকতওয়ালা দেন, কল্যাণ ও শান্তিওয়ালা দেন। হালাল যদি অল্প হয় তা অনেক বরকতওয়ালা হয়। অনেক কোটিপতি লোক এমন রোগে আক্রান্ত হয় যে সারা রাত ঘুমাতে পারে না, অথচ একজন ঠেলাগাড়ি চালক গরিব মানুষ রাতে শান্তির ঘুম ঘুমায়, পাঁচ ওয়াক্তের নামাজি হয় এবং তার সন্তানরা আনুগত্যশীল হয়। বোঝা গেল যে আসল হলো জিনিস পিস অফ হার্ট, অর্থাৎ অন্তরের শান্তি। টাকার নোট থাকা জরুরি নয়, অন্তরের শান্তি জরুরি। বাবা ছায়াদানকারী বৃক্ষ। মনে রাখবেন, বাবা সেই ছায়াদানকারী বৃক্ষ যে রোদ নিজের উপর নেয় এবং সন্তানদের ছায়া দেয়, দিন রাত কাজ করে যাতে সন্তানরা ভালোভাবে খেতে পারে। আমরা বুঝতে পারি না, কিন্তু বাবা নিজের আকাঙ্ক্ষাগুলো কুরবান করে আমাদের খাওয়াচ্ছেন এবং আমাদের আবদার পূরণ করছেন। যখন সন্তান বাজারে গিয়ে আবদার করে যে বাবা এটা নিতে হবে, আর বাবা দেখেন যে পকেটে অত টাকা নেই কিন্তু সন্তান খুব জিদ করেছে, তখন বাবা নিজের বাজেট আউট করেও নিজের সন্তানের আকাঙ্ক্ষা পূরণ করেন। এটা আমাদের বাবা আমাদের সাথে করেছেন এবং আপনার বাবাও আপনার সাথে করেছেন, যে নিজে কষ্ট সহ্য করেছেন কিন্তু সন্তানদের সুবিধা প্রদান করেছেন। মনে রাখবেন, গাছের পাতার নিচে ছায়া থাকে কিন্তু গাছ উপর থেকে খুব নরম থাকে, কারণ সে সমস্ত রোদ নিজের উপর নিয়ে নেয়। আল্লাহ পাক এই বাবাকে এত বড় নিয়ামত দিয়েছেন যে আঙ্গুল ধরে হাঁটতে শিখান। বাবা সবসময় চান যে আমার ছেলে উন্নতি করুক। দুনিয়াতে সাধারণত মানুষ কাউকে উন্নতি করতে দেখলে পছন্দ করে না, মানুষ হিংসার শিকার হয়ে যায়। কিন্তু বাবা সেই সত্তা, যখন তার ছেলে উন্নতি করে তখন তার আনন্দ হয়, কারণ বাবা ও সন্তানের যে সম্পর্ক তা নিঃস্বার্থ সম্পর্ক। সে নিজের দুঃখ সইবে কিন্তু নিজের সন্তানদের দুঃখী হতে দেবে না। সন্তান হতাশার শিকার হয়ে গেলে বা কোনো সমস্যায় পড়লে সে তার সাহস বাড়াবে, তাকে বলবে, বৎস ঘাবড়াবে না, আমি তো আছি। যদিও সে নিজেও ঘাবড়ে থাকে, সে নিজেও টেনশনে থাকে, কিন্তু ঘরের কাউকে জানায় না যে আমার উপর কত প্রবলেম এসেছে। সে জানে যে সন্তানদের বললে বা সন্তানদের মাকে বললে এরা সবাই টেনশনে পড়ে যাবে, এদের টেনশনে ফেলার কি দরকার, আর আমি তো আছি, সহ্য করে নেব। তারপর কখনো ঋণ নেয় তো কখনো কঠিন জীবন কাটায়, কিন্তু নিজের সন্তানদের উপর কোন ধরনের আঁচ আসতে দেয় না। মা বাবার সেবা করা সৌভাগ্যবানদের কাজ। একটা সময় আসে যখন সন্তান যুবক আর বাবা বৃদ্ধ হয়ে যায়, এখন সন্তানের পালা যে সে বাবার সেবা করবে। মনে রাখবেন, যদি আমরা সারা জীবনও মা বাবার সেবা করি তবু তাদের অনুগ্রহ এবং প্রতিদান শোধ করতে পারবো না, কারণ তারা সেই সময় আমাদের সেবা করেছেন যখন আমরা হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, আমরা বস্ত্রহীন এবং দুর্বল ছিলাম। তারা আমাদের সাহস দিয়েছেন এবং আমাদের লালন পালন করে একটি শক্তিশালী বৃক্ষ বানিয়েছেন। এখন যখন তাদের সেবার পালা, তখন আমাদের সৌভাগ্য মনে করে তাদের সেবা করা উচিত। সৌভাগ্যবান হল সেই সন্তান যে মা বাবার খেদমতের সুযোগ পায়, নইলে অনেক মা বাবা তো এমন হন যে তারা খেদমতের সুযোগই দেন না, আমাদের সেবা করতে করতে দুনিয়া থেকে চলে যান। মানুষ বলে, আমার তো চান্সই মেলেনি। শেষ সময় পর্যন্ত বাবাই আমাদের খাওয়াতেন, বাবাই আমাদের উপর মেহরবানি করতেন, আমাদের মাই আমাদের উপর মেহরবানি করতেন, আর আমাদের তো সুযোগই দেননি যে আমরা তাদের কিছু সেবা করতে পারি। এই বিষয়ে দাওয়াত ইসলামের মুবাল্লিগ ও রুকনেশুরা হাজি আবু মাদানী আব্দুল হাবিব আত্তারি মুদ্দাদিল হল আলী তার সম্মানিত আম্মার কথা উল্লেখ করে বলেন, আমার মরহুমা আম্মা যখন ইন্তেকাল করেন আমি তখন পাকিস্তানে ছিলাম না, বরং বাগদাদ শরীফে ছিলাম। আমাকে বাড়ির লোকেরা জানিয়েছিল যে রাতে মা ইন্তেকাল করেন, সেই রাতের খাবার তিনি নিজেই রান্না করেছিলেন। তখন তিনি নিজের সেবার সুযোগ দেননি, তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন যে হে আল্লাহ পাক, আমাকে আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করবেন না। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছিলেন। এখন এর চেয়ে বড় বদনসিব কে আছে যাকে বাবা বা মায়ের সেবার সুযোগ পেল এবং সে এই বলে যে আমি এই বৃদ্ধ বা বৃদ্ধার কারণে বিরক্ত হয়ে গেছি, এই টাকা মা বাবার উপর খরচ করব। ধিক্কার সেই সন্তানের উপর যে নিজের পিতামাতার সেবা করাকে বোঝা মনে করে। আল্লাহর বাস্তে এটা আমাদের টাকার নসিব যে তা পিতামাতার উপর খরচ হয়ে যায়, কারণ সারা জীবন তো তারাই খরচ করেছেন, যা কিছু দিয়েছেন তারাই দিয়েছেন। আমরা যা কিছু এবং আমাদের যে সম্মান খ্যাতি ও ধন সম্পদ মিলেছে এসব মা বাবার সদকা, এবং এতে বাবার অনেক বড় ভূমিকা রয়েছে। এবং আমাদের অবস্থা এই হয় যে আমরা কখনো কখনো বাবার শুকরিয়াও আদায় করি না। আমার মা আমাকে খাওয়ান, আমার মা আমাকে পান করান, আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরেন, আমার মা আমাকে কোনো জিনিস এনে দেন। তো মাকে টাকা কে দেয়, উপার্জন করে কে নিয়ে আসে? বাবা পুরো ঘরের স্তম্ভ, কিন্তু কেউ তার শুকরিয়া আদায় করছে না এবং তার এই কষ্ট বুঝছে না। বাবা পুরো ঘরের কর্তা এবং পুরো ঘরের জন্য ছায়াদানকারী বৃক্ষ, যে বেচারা পরিশ্রম করছে, আমাদের ছায়া দিচ্ছে, আমাদের প্রতিপালন করছে। আমাদের কাজে যা আছে, আমাদের কাছে যা কিছু আছে তা আমাদের বাবার। এটা আমি বলছি না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যুগের একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা লক্ষ্য করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ছেলে তার বাবার অভিযোগ নিয়ে উপস্থিত হল যে হুজুর, আমার বাবা আমার মাল নিতে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে নিয়ে এসো। বাবাকে নিয়ে এলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলে বলছে যে তুমি তার মাল নিতে চাও। সে আরজ করল, হুজুর, এর থেকেও তো জিজ্ঞাসা করুন যে মাল নিয়ে কি করি, এর থেকে টাকা চেয়ে সে টাকার কি করি, নিজের আত্মীয় স্বজনের মেহমানদারি করি এবং নিজের সন্তান সন্ততির প্রয়োজনে খরচ করি। আলোচনা চলছিল, এরই মধ্যে জিবরিল আমিন আলাইহিসসালাম উপস্থিত হলেন এবং বললেন, হুজুর, এই বাবা মনে মনে কবিতা রচনা করেছেন, এখনো সেই কবিতা তার নিজের মুখেও আসেনি, হুজুর আপনি তাকে বলুন সেই কবিতাগুলো শোনাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর জানিয়ে ইরশাদ করলেন যে তুমি কিছু কবিতা ভেবে রেখেছো যা এখনো তোমার মুখ থেকে বের হয়নি। এতে সে বলল, আল্লাহ পাক সব সময় আপনার মুজিজার মাধ্যমে আমাদের অন্তরের বিশ্বাস এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি করেন। এখন এই বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কবিতাগুলো শোনালেন যার বাংলা অনুবাদ হল, আমি তোমাকে খাদ্য পৌঁছিয়েছি, যখন থেকে তুমি জন্ম নিয়েছো তোমার ভার বহন করেছি, যখন তুমি ছোট ছিলে আমার উপার্জন থেকে বারবার পরিতৃপ্ত হয়েছ, যখন কোনো অসুস্থ পেরেশান হয়ে তোমার উপর আসতো তখন আমি তোমার অসুস্থতার কারণে সারা রাত জেগে থাকতাম, আমার অন্তর তোমার মরণের ভয় পেত, যদিও আমি খুব ভালো করেই জানতাম যে মৃত্যু নিশ্চিত এবং সবার উপর চাপিয়ে দেয়া হয়েছে। আমার চোখ এমন ভাবে ঝরত যেন সেই রোগ যা রাতে তোমার হয়েছিল আমার নয়, এমন হতো যে আমার হয়েছে, অর্থাৎ অসুস্থ তুমি হতে কষ্ট আমার হতো, আমি অস্থির হয়ে যেতাম। আমি তোমাকে এমন ভাবে লালন পালন করেছি যখন তুমি বড় হয়েছ এবং সেই পর্যায়ে পৌঁছেছ যে আমার আশা লেগেছিল যে এখন তুমি আমার কাজে আসবে, তখন তুমি আমার প্রতিদান কঠোরতা ও কটু কথা দিয়ে দিয়েছ। হায়, যখন তুমি বাবা হওয়ার অধিকারে খেয়াল রাখনি তখন এমন আচরণ করতে পারতে যেমন এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে করে, অন্তত আমার এতটুকু খেয়াল রাখতে। সেই দুঃখী বাবা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কবিতাগুলো শোনালেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবক ছেলের কলার ধরে বললেন, যাও, তুমি আর তোমার মাল সব তোমার বাবার, মা বাবা নিজেদের জন্য নয় নিজেদের সন্তানদের জন্য বেঁচে থাকেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আর তোমার সবকিছু তোমার বাবার। আজ টাকা দেওয়ার সময় ছেলে বলে, বাবা এগুলো আমার আর এগুলো আপনার, কত দেব, বারবার কেন চান? বাবা তো খাওয়ানোর সময় কখনো এটা বলেননি, বরং নিজের লোকমা থামিয়ে আমাদের মুখে তুলে দিয়েছিলেন, নিজের আকাঙ্ক্ষা মেরে আমাদের লালন পালন করেছিলেন। বাবা নিজের নতুন পোশাক কম পরেছিলেন, কিন্তু আমাদের নতুন নতুন পোশাক এবং নতুন নতুন জুতো এনে দিয়েছিলেন, যা আমরা চেয়েছি আমাদের বাবা পূরণ করেছেন। কখনো আমরা ভেবেছি যে আমাদের বাবা নিজের জন্য কখন কি কিনেছেন? কখনো বলেছেন যে বাবা আজ এই জুতো খুব পছন্দ হয়েছে তাই নিজের জন্য এনেছি? আরে না না, বরং বাবার মুখে সব সময় এটাই থাকতো যে আমি আমার ছেলের জন্য এনেছি, আমার মেয়ের জন্য এনেছি, আমার স্ত্রীর জন্য এনেছি। মা বাবা অসাধারণ ব্যক্তিত্ব, তারা নিজেদের জন্য বাঁচে না, নিজেদের সন্তানদের জন্য বাঁচে। এবং যখন সন্তান বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি ও খারাপ আচরণ করে, মনে কষ্ট দেয় এমন কথা বলে, তখন এতে মা বাবার মনে কতটা কষ্ট পায়। কিতাবে বাবার আদব এত দূর পর্যন্ত লেখা আছে যে সন্তান বাবার সামনে এমন ভাবে থাকবে যেমন গোলাম মালিকের সামনে থাকে। বাবা যখন ছেলেকে কোনো অর্ডার দেয় তখন ছেলে বলবে আমি হাজির, এটা বাবার ছেলের উপর অধিকার এবং আদব। আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছেলে বাবা আর বাবা গোলাম হয়ে গেছে। এখন বাবা বলে যে বাবা কিছু টাকা লাগবে, ছেলে বলে যে আমার কাছে টাকা নেই, বা বাবা বলে যে বাবা এদিকে এসো একটু কাজ আছে, তো ছেলে জবাব দেয় যে আমার সময় নেই। বাবাকে নির্জন স্থানে ফেলে আসা দুর্ভাগা ছেলে। হাদিস শরীফে আছে সব গুনাহের শাস্তি আল্লাহ পাক চাইলে কিয়ামতের জন্য উঠিয়ে রাখেন, কিন্তু মা বাবার নাফরমানির জীবদ্দশায় দুনিয়াতেও দেন। এর প্রতিক্রিয়া এই হয় যে তার নিজের সন্তান তার নাফরমানি করে। প্রসিদ্ধ ঘটনা আছে যে এক যুবকের বিয়ে হলো, তার বাবা বৃদ্ধ ছিল, কাশতে থাকতো, তার স্ত্রী বলল যে এই বৃদ্ধকে ঘর থেকে বের করে দাও। ছেলে যেহেতু স্ত্রীর গোলাম হয়ে গিয়েছিল, সে নিজের বাবাকে নিয়ে চলল যে কোথাও নির্জন স্থানে ফেলে আসবে। বাবা বলতে লাগলো, পুত্র ঠান্ডায় আমাকে কোথায় ফেলে যাচ্ছ, আমাকে কোনো কম্বল তো দাও। তার সাথে তার ছোট ছেলেও ছিল, সে তার দাদাকে বলতে লাগলো, দাদা আমি আপনার জন্য কম্বল নিয়ে আসছি। যখন সেই ছেলে কম্বল নিয়ে এলো তখন সেই নাফরমান ছেলে দেখলো যে কম্বলকে মাঝখান থেকে কেটে দুটুকরো করা হয়েছে এবং অর্ধেক কম্বল নিয়ে এসেছে। সেই নাফরমান ছেলে নিজের ছেলেকে বলতে লাগলো, তুমি অর্ধেক কম্বল কেন এনেছ? সে বলতে লাগলো, অর্ধেক দাদার জন্য এনেছি, আর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকে তো কোথাও ফেলে যেতে হবে, তখন অর্ধেক আপনাকে দিয়ে দেব। এখন সেই নাফরমান ছেলের চোখে অশ্রু এসে গেল। সে এই কথা বুঝতে পারলো যে আজ আমি যা আমার বাবার সাথে করতে যাচ্ছি, কাল আমার সন্তানও আমার সাথে এটাই করবে। বাবার স্নেহ কখনো ভুলবেন না। আগে আমরা শুনতাম যে ওল্ড হাউস ইউরোপ এবং আমেরিকাতে আছে, এখন তো বাংলাদেশও তৈরি হতে শুরু করেছে এবং এখনকার লোকেরাও নিজের বাবাকে ওল্ড হাউসে পাঠাতে শুরু করেছে। আরে হতভাগা, এটা জান্নাতের দরজা ছিল যাকে ঘর থেকে বের করে ওল্ড হাউসে পাঠিয়ে দিয়েছ। যৌবনে এসে বৃদ্ধ বাবার কাশি খারাপ লাগছে, এটা ভাবুনি যে আমরা তো তাদের বিছানায় ময়লা করেছিলাম, কিন্তু সেই সময় বাবা তো আমাদের লাথি মেরে ঘর থেকে বের করে দেননি। কখনো এটা ভেবেছ যে বাবা আমাদের শৈশবে কত রাত কাটিয়েছেন? সেই এসব কথা সেই সময় মানুষের মাথায় আসে যখন সে নিজে বাবা হয়, তখন সে বুঝতে পারে যে সন্তান কতটা জ্বালাতন করে। এখন তো অনেক ফ্যাসিলিটিস এসে গেছে, বাচ্চাদের প্যাম্পার্স এসে গেছে এবং আরো নানা ধরনের ফ্যাসিলিটিস এসে গেছে। ভাবা উচিত যে 30-40 বছর আগে যখন আমরা ছোট ছিলাম সেই সময় তো তাদের কাছে টাকাও থাকতো না, তারপর তারা আমাদের কিভাবে লালন পালন করেছেন। বাচ্চা ও বৃদ্ধ দুজনেই সমান। এই কথাটি বিশেষ করে শিশু এবং তরুণরা সবসময় মনে রাখবেন যে বয়সের এমন একটি অংশ আসে যেখানে মানুষ বৃদ্ধ হওয়ার পর আবার শিশু হয়ে যায়, যেন এটি একটি সম্পূর্ণ চক্র। শৈশব, যৌবন, তারপর বার্ধক্য, এখন এই বার্ধক্য এবং শৈশব একটি স্তর। যেভাবে শিশু কথা বোঝে না সেভাবে বৃদ্ধও কথা বুঝতে পারে না। যদি শিশু জিদ করে তাহলে বৃদ্ধও জিদ করবে। যদি শিশুর লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ অনুধাবন শক্তি কম থাকে তাহলে বৃদ্ধেরও কম হয়ে যাবে। আমরা বলছি যে বাবা হয়ে এত জিদ করেন, আরে ভাই এদের এখন 60 বছরের মনে করবেন না, বরং এদের 6 বছরের মনে করবেন। 6 বছরের শিশু যখন জিদ করে যে আমার অমুক জিনিস চাই, তখন সেই সময় শিশুর সাথে কে ঝগড়া করে, বরং তার উপর স্নেহ আসে। বাবার বয়স 60 বছর, তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কমে গেছে, এখন তার উপর স্নেহ আসা উচিত। যখন বাবা বারবার জিদ করেন বা কথা না মানেন, তখন সেই সময় বুঝে নেওয়া উচিত যে 6 বছরের শিশুর সাথে কথা বলছি। এভাবে করলে বাবার সেবা করাও সহজ হয়ে যাবে এবং তার কোনো কথাও খারাপ লাগবে না। সাধারণত রাগ এই কথার উপরে আসে যে উনি আমার কথা কেন বুঝছেন না। প্রথমত রাগ আসাই উচিত নয়, হতভাগা সেই লোক যারা এই বয়সে পিতামাতার সাথে অভদ্রতা করে ফেলে। যেমন করবে তেমন ফল পাবে। বর্ণিত আছে যে এক পুত্র তার পিতার উপর বিরক্ত হয়ে গেল। সে তার পিতাকে গাড়িতে বসালো এবং পরিকল্পনা করল যে অমুক খালের কিনারে পৌঁছে তাকে ধাক্কা দিয়ে দিবে। যখন সে তার পিতাকে নিয়ে সেই খালের পুলের উপর পৌঁছালো, তখন পিতা বুঝতে পারল এবং বলতে লাগলো, পুত্র এখানে নয়, একটু এগিয়ে যেখানে পানি গভীর সেখান থেকে আমাকে ধাক্কা দিও। পুত্র বলতে লাগলো, এটা আপনি কি বলছেন? সে বলতে লাগলো, কারণ আমিও আমার পিতাকে এই জায়গায় ধাক্কা দিয়েছিলাম। আজ তুমি আমার সাথে যা করতে যাচ্ছ আমিও আমার পিতার সাথে তা করেছিলাম, যার প্রতিদান আমি পাচ্ছি। এই দুনিয়া প্রতিফলনের স্থান। যে সন্তান তার পিতার আদব করে সেও পরবর্তীতে তার সন্তানের দ্বারা আদব প্রাপ্ত হয়। যদি আপনি কোথাও সন্তানদেরকে তাদের পিতার হাত চুম্বন করতে দেখেন, তাহলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে মনে হচ্ছে আপনি আপনার পিতার আদব ও সম্মান করেছেন। সে অবশ্যই বলবে যে আলহামদুলিল্লাহ, আমি আমার পিতার সম্মান করেছি। যে ব্যক্তি তার পিতার সম্মান করবে আল্লাহ পাক তার সন্তানকে তার বাধ্যগত বানিয়ে দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা সচ্চরিত্র হও অর্থাৎ পবিত্রতা অবলম্বন করো, তোমাদের নারীরাও সচ্চরিত্রা অর্থাৎ পবিত্র থাকবে এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সৎ ব্যবহার করবে। অতএব নিজের পিতার সাথে ভালোবাসা পোষণ করুন, তার আদব করুন এবং নিজের পিতাকে হতাশ করবেন না। কিছু তো এমন নাদান থাকে যারা নিজের পিতার সাথে কথাও বলে না এবং মেলামেশাও করে না। মা নিজের ছেলেকে আমার কলিজা ইত্যাদি বলে বুকে জড়িয়ে নেয়, ভালোবাসাপূর্ণ শব্দ বলে। পিতা যদিও স্পষ্ট এবং খোলাখুলি শব্দে এটা বলেন না, কিন্তু বাস্তবে তিনিও সন্তানদের ভালোবাসেন। বাবা তো সন্তানদের জন্য সব কিছুই করেন, তিনি মুখে বলেন না কিন্তু তার হৃদয়ে সন্তানদের জন্য অনেক সহানুভূতি থাকে। অন্তত তাকে স্বীকার তো করুন। পিতার ভালোবাসার কখনো তো তাকে প্রতিদান দিন। কখনো পুত্র পিতাকে বলে দিক যে আজ আমি যা কিছু আপনারই কারণে। এটা শোনার পর নিশ্চয়ই পিতা অশ্রুসিক্ত হবেন। অসংখ্য হাদিসে মুবারাকায় বাবার ফজিলত। কিছু লোক শুধু মায়ের সাথে সম্পর্ক রাখে এবং বাবার সাথে ঝগড়া করে, এমনটা করা উচিত নয়। বাবারও আদব ও সম্মান করা আবশ্যক। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা জান্নাতের মধ্যবর্তী দরজা, তোমার ইচ্ছা এটির যত্ন নিবে নাকি একে ছেড়ে দিবে। অপর একটি হাদিস শরীফে ইরশাদ করেছেন, সন্তান তার বাবার হক আদায় করতে পারে না যতক্ষণ না সন্তান তার বাবাকে গোলাম হিসেবে পায় এবং তাকে কিনে আজাদ করে দেয়। এই হাদিসে পাকের ব্যাখ্যা হযরত মুফতি আহমেদের খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, উদ্দেশ্য এটা যে ছেলে তার পিতার যতই খেদমত করুক না কেন তার হক আদায় করতে পারবে না। তার হক আদায় করার এই অবস্থা যে যদি ছেলে স্বাধীন ও সম্পদশালী হয় আর পিতা গোলাম হয়ে থাকে, তবে ছেলে তাকে ক্রয় করে নিবে যাতে তার পিতা মালিকানায় চলে আসতেই আজাদ হয়ে যায়। আরেকটি স্থানে হাদিস শরীফে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইরশাদ করেছেন যে রবের সন্তুষ্টি বাবার সন্তুষ্টিতে এবং রবের অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টিতে নিহিত রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, যার বাবা রাজি তার রব রাজি এবং যার বাবা নারাজ তার রব নারাজ। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? ইরশাদ করলেন, তোমার মা। সে আবার আরজ করলো, এরপর কে? ইরশাদ করলেন, তোমার মা। আরজ করলো, এরপর কে? তো তিনি এবারও এটাই ইরশাদ করলেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করলো, এরপর কে? তখন তিনি বললেন, তোমার বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যভাষী মুখ থেকে যে শব্দ বের হয় তা প্রজ্ঞা ভরা থাকে। অবশেষে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের ব্যাপারে এবং একবার বাবার ব্যাপারে কেন বললেন, এর কারণ বর্ণনা করতে গিয়ে উলামায়ে কিরাম বর্ণনা করেন যে মায়ের তিনটি এহসান অর্থাৎ উপকার থাকে। নাম্বার এক, মা নয় মাস সন্তানকে পেটে ধারণ করে। নাম্বার দুই, প্রসবকালীন কষ্ট সহ্য করে। নাম্বার তিন, সন্তানের লালন পালন করে। অথচ বাবার একটি এহসান অর্থাৎ উপকার থাকে যে সে সন্তানের লালন পালন করে। বাবার যদিও একটি হক এবং মায়ের তিনটি হক, কিন্তু এর মানে এই নয় যে বাবার আদবই করতে হবে না। বরং উলামায়ে কিরাম লিখেছেন, মায়ের খেদমত বেশি করবে এবং সম্মান বাবার বেশি করবে, কারণ তিনি তোমার মায়ের স্বামী এবং তোমার মায়ের শিরোমণি। সৈয়দি আলা হযরত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে যদি পিতামাতার মধ্যে ঝগড়া হয় তাহলে সন্তান কখনো পিতার পক্ষ নিয়ে মায়ের সাথে এবং মায়ের পক্ষ নিয়ে পিতার সাথে ঝগড়া করবে না। সন্তানের কারোর সাথে ঝগড়া করার অনুমতি নেই, তাকে সেখানেও আদবের আচল ধরে রাখা আবশ্যক। প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজে সওয়াব। মনে রাখবেন, মা বাবা উভয় সম্মানীয় ব্যক্তিত্ব, উভয়ের আদব ও সম্মান করুন এবং তাদের ভালোবাসার দৃষ্টিতে দেখে মকবুল হজের সওয়াব অর্জন করুন। হাদিস শরীফে আছে যে নেক সন্তান নিজের পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় তো আল্লাহ পাক তার প্রতিটি নজরের বিনিময়ে একটি মকবুল হজের সওয়াব লিখে দেন। হজের সওয়াব ঘরে বিদ্যমান, কিন্তু ভালোবাসার দৃষ্টিও থাকা চাই। আজ সন্তান তীক্ষ্ণ দৃষ্টিতে এবং ভয় দেখানোর দৃষ্টিতে নিজের পিতামাতাকে দেখে। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি তার মা বাবাকে রাগের চোখে দেখল সে তার বাবার সাথে ভালো ব্যবহার করেনি। এমন সন্তানের উপর আফসোস যে কথা বলার সময় পিতামাতা ভয় পায়। মা যে ছেলের সাথে কথা বলতে ভয় পায়, যে কথা বললে ছেলের ঝগড়া করবে, রেগে যাবে, সে মেয়ে যার সাথে কথা বলতে মা ভয় পায়, এমন ছেলে এবং এমন মেয়ে কি দরকার? হওয়া তো উচিত যে যখন মা বাবা কোনো কথা বলেন তখন জবাবে লাব্বাইক অর্থাৎ আমি হাজির আছি বলে আওয়াজ দেয়া। এই শিক্ষা আমাদেরকে শরীয়ত শিখায়, কিন্তু আজ সন্তান এই কথা বোঝে না। মৃত পিতামাতাকে রাজি করানোর পদ্ধতি, অনেক লোক এমন হয় যাদের পিতামাতা অসন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে চলে যান, সন্তান তাদের রাজি করে না, তারপর পরে বুঝতে পারে যে এটা আমরা কি করে ফেললাম। মনে রাখবেন, বাবা রাজি তো রব রাজি। যদি কারো পিতামাতা দুনিয়া থেকে অসন্তুষ্ট অবস্থায় বিদায় হয়ে যান তাহলে উলামায়ে কিরাম লিখেছেন যে এখন সন্তানের উচিত পিতামাতার ইসালে সবের জন্য খুব বেশি বেশি নেক আমল করা এবং তাদের জন্য ক্ষমার দোয়া করতে থাকা। মনে রাখবেন, নেক আমল শুধু টাকা দিয়েই হয় না বা শুধু মসজিদ বানিয়ে দেয়াই নেক আমল নয়, নামাজ পড়াও নেক আমল এবং কোরআন শরীফের তিলাওয়াত করাও নেক আমল। যে সন্তান নিজের পিতামাতার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে তো আল্লাহ পাকের রহমতে আশা করা যায় যে তিনি তাদের রুহকে তাদের প্রতি রাজি করে তাদের অনুগত সন্তানদের অন্তর্ভুক্ত করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজের বাবা মা অথবা তাদের মধ্যে একজনের কবরে প্রতি জুমায় জিয়ারত করল তবে তাকে মাফ করে দেওয়া হবে এবং তাকে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। পিতামাতার জন্য দোয়া করার পদ্ধতি, এখনো সময় আছে, নিজের বাকি জীবনে নিজের পিতামাতার জন্য দোয়া করতে থাকুন। কুরআনে কারিমে আল্লাহ পাক পিতামাতার জন্য দোয়া করার পদ্ধতি বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, এবং আরজ করো যে হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেমন তারা উভয়ে আমাকে শৈশবে লালন পালন করেছে। আল্লাহ পাক আমাদের পিতামাতার উপর দয়া করুক এবং তাদের জান্নাত নসিব করুক। এক্ষেত্রে রুকনেশ্বর হাজী আবু মাদানী আব্দুল হাবিব আত্তারি মুদাদিল্লাহ আলী তার সম্মানিত আব্বার কথা উল্লেখ করে বলেন, আমার সম্মানিত পিতা যিনি আমাকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছেন কিছুদিন অসুস্থ ছিলেন। যদি এটা বলা হয় যে আল্লাহ পাকের পথে গিয়েছেন তাহলে কথা ভুল হবে না, কারণ তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, সেখানে হঠাৎ পড়ে যান এবং তার মাথায় আঘাত লাগে যার কারণে তিনি হাসপাতালে স্থানান্তরিত হন, এরপর থেকে আর ঘরে আসতে পারেননি। আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিক এবং তার সদকায় আমাদের ক্ষমা দান করুন। সত্যি পিতামাতা মহান ব্যক্তিত্ব, আল্লাহ পাক আমাদের এই মহান ব্যক্তিত্বদের গুরুত্ব নসিব করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রিজিক বৃদ্ধির উপায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যার এটা পছন্দ হয় যে তার বয়স এবং রিজিক বৃদ্ধি করে দেয়া হোক, তবে তার উচিত নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা। রুজি রোজগারে বরকত কমে যাওয়ার কারণ, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন মা বাবার জন্য দোয়া ত্যাগ করে দেয় তখন তার রিজিক বন্ধ হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।